ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আমরা একটু দেরি করে শুরু করলাম আজকের শোটা, সাধারণত 11টার সময় করি, আজকে একটু দেরি করেই করলাম। আমার মনে হয় যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কয়েকটা চমৎকার ম্যাচ দেখলাম আমরা গতকালকে। আর্জেন্টিনা গতকালকে আগে ছিল আর্জেন্টিনা, কিন্তু গতকালকে ব্রাজিলের যে ম্যাচটা ছিল খুবই ভালো লেগেছে আমার কাছে, এবং খুব টান টান উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ হয়েছে। ঠিক একইভাবে আমার জাপানের খেলাও কালকে খুবই ভালো লেগেছে, এবং ঠিক একইভাবে আপনারা সবাই যেমন মরক্কোর প্রশংসা করছেন, আমিও মরক্কোর প্রশংসা করছি। এবং সত্যি কথা বলতে এই সমস্ত দলগুলো যে ঘুরে দাঁড়াতে পারে, এবং মানে কি বলবো, যে সবকিছু বড় দলদের সাথে খেলেও কি চমৎকার পারফর্ম করতে পারে, এটা না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমাদের আজকের এপিসোডের নাম হচ্ছে মরাবিলের ভেজা অবয়ব। আপনারা সবাই বুঝতেই পারছেন যে আজকে যে স্টোরিটা, সেই স্টোরিটা বেশ ইন্টারেস্টিং। মানে অনেক সময় নাম দেখেই অনুমান করা যায় যে আজকের এপিসোডটা কেমন যাবে। সেই সাথে আমাদের সাথে যুক্ত হবেন নাইম, এবং আমরা বেশ কিছু ঘটনা শুনবো আজকে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি আমরা ঘটনায় যাই, এবং আশা করছি যে আমাদের আজকের যে ঘটনা, এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে, আনন্দ দেবে। আমরা প্রথম ঘটনা যাচ্ছি, তার আগে একটু বলি, আমাদের এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, একটা বিশাল পরিবার। এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, বিশেষভাবে অনুরোধ করব সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সাথে ভিজিট করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট www.bhoot.com.bd, এবং সেখানে গিয়ে আপনি যেমন কন্টেন্ট পাবেন, পেয়ে যাবেন অন্য ভুবন। অন্য ভুবন সত্যি অন্যরকম, এটা আসলেই অন্য এক ভুবন, চেক করতে পারেন। আর আমাদের সঙ্গে যারা আছেন তারা জানেন যে আমরা প্রতি মঙ্গলবার, রবিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আপনাদের কাছে ফিরে আসি নতুন নতুন ঘটনা নিয়ে। সো এইভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন, এবং ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/rasel.sathin, সেখানে গিয়ে আপনারা চাইলে আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন, দেখে আসতে পারেন কেমন লাগলো। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও শ্রোতা বন্ধুরা, আমি জানি আপনি সবসময় ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমার নাম রাফি, ফেনী জেলার সোনাগাজী উপজেলার একটি গ্রাম থেকে বলছি। এটি আমার পাঠানো প্রথম ঘটনা, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি 2015 সাল থেকে আপনার ভূত এফ এম শুনতাম। যখন শুনলাম ভূত এফ এম বন্ধ হয়ে গেছে খুব খারাপ লেগেছিল। এরপর 2021 সালের শুরুর দিকে ইউটিউবে ভূত ডট কম চ্যানেলটি খুঁজে পাই, তখন সত্যি অনেক খুশি হয়েছিলাম। প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে আমি ভূত ডট কম এর সঙ্গে যুক্ত আছি। ভূত ডট কম চালু করে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে। আজ 20 মে 2026, আমার প্রচণ্ড জ্বর, ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন হঠাৎ মনে হল এত বছর হয়ে গেল কখনো কোনো ঘটনা পাঠানো হয়নি। অথচ আমার পরিবারে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর কথা মনে পড়লে এখনো আমার বাবা ও জেঠুদের চোখে পানি চলে আসে। ঘটনাটি 1972 সালের। আমার বাবারা 4 ভাই 2 বোন ছিলেন। ছিলেন কেন বলছি তা পরে বুঝতে পারবেন। আমার দাদা ছিলেন মিয়া বংশের মানুষ, সেই সময় এলাকায় তার অনেক প্রভাব ছিল, তার কথাতেই পুরো এলাকা চলত। সঙ্গে থাকত অনেক লোক যারা তার সব কাজ দেখাশোনা করত। আমার বড় জেঠুর নাম ছিল শফিক, ছদ্মনাম, বয়স তখন প্রায় 17 বছর। দাদা দাদি তাঁর বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন। যেহেতু আমাদের পরিবার ছিল বেশ প্রভাবশালী, তাই তারাও ভালো বংশের পরিবার খুঁজছিলেন। অবশেষে এক চৌধুরী বংশের মেয়ের খোঁজ পাওয়া গেল। মেয়ের পরিবারও ছিল অনেক প্রভাবশালী ও সম্মানিত। দাদা দাদির দুজনেরই মেয়েটিকে পছন্দ হল। এরপর শুরু হল বিয়ের আয়োজন। আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের দাওয়াত দেয়া হল। ধুমধাম করে টানা পাঁচ দিন অনুষ্ঠান চলল। আতশবাজি ফুটল, ঢোল বাজল, চারিদিকে উৎসবের আমেজ। কিন্তু বিয়ের আগের রাতেই প্রথম অদ্ভুত ঘটনাটি ঘটে। আমার দাদি স্বপ্নে দেখেন সাদা কাফনে মোড়ানো একজন মানুষ উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। তিনি শুধু একটা কথাই বলছেন, এই বিয়ে হবে না। দাদি ভয় পেয়ে ঘুম থেকে উঠে যান, কিন্তু কাউকে কিছু বলেননি, কারণ বিয়ের ঘরে অশুভ কিছু বলতে চাইছিলেন না। বিয়ের দিন ঠিক হল। পুরুষেরা যাবে ঘোড়ার গাড়িতে, আর মহিলা ও বাচ্চারা যাবে গরুর গাড়িতে। পাত্রীপক্ষের বাড়ি বেশ দূরে, যেতে হবে 2 ঘন্টার পথ বাড়ি দিয়ে। সবাই রওনা দিল। আমার 3 জেঠু ও দাদা ছিলেন ঘোড়ার গাড়িতে, সঙ্গে ছিল দাদার কিছু বিশ্বস্ত কাজের লোক, আর আমার 2 ফুপু, দাদি ও অন্যান্য মহিলা আত্মীয়রা যাচ্ছিলেন গরুর গাড়িতে। আমার বাবা তখন ছোট, তাই তিনিও দাদির সঙ্গে। যাওয়ার পথে বিশাল এক বিল পড়ত, 2 পাশে শুধু পানি আর মাঝখানে সরু রাস্তা। গ্রামের মানুষ সেই বিলকে মরা বিল নামে চিনত, কারণ কথিত ছিল ইংরেজ আমলে সেখানে অনেক মানুষকে হত্যা করে পানিতে ফেলা হয়েছিল। বিকেলের দিকে তারা পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছালেন। খাওয়া দাওয়া বিয়ে সবকিছু শেষ করতে করতে সন্ধে হয়ে গেল। এরপর পালকিতে করে নতুন বউকে নিয়ে ফেরার প্রস্তুতি শুরু হল। পালকির চারপাশে ছিল দাদার 4 জন বিশ্বস্ত কাজের লোক। আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, চারিদিকে অদ্ভুত নীরবতা, শুধু ঝিঁঝি পোকা আর শেয়ালের ডাক। পালকি যখন বিলের রাস্তায় উঠল, তখন হঠাৎ চারপাশের বাতাস অস্বাভাবিক রকমের ঠান্ডা হয়ে গেল। আমার ছোট জেঠু খোকন প্রথম খেয়াল করলেন বিলের পানির মধ্যে কে যেন হাঁটছে। তিনি বড় জেঠুকে বললেন, ভাইজান দেখেন পানির মধ্যে মানুষটাকে। কিন্তু অন্য কেউ কিছু দেখতে পেল না। কিছুক্ষণ পর খোকন জেঠু শুনতে পেলেন, খোকন। প্রথমে মনে হল কেউ মজা করছে, কিন্তু আবারও সেই একই ডাক, এবার কাছ থেকে, খোকন আয়, আয় আমাদের সঙ্গে। তিনি কাঁপতে লাগলেন। হঠাৎ তিনি খেয়াল করলেন বিলের পানিতে কয়েকটা মুখ ভেসে উঠেছে। মুখগুলো সাদা, চোখ দুটো সম্পূর্ণ কালো। তারা সবাই একসাথে তাকিয়ে আছে তাঁর দিকে। ঠিক তখনই তার ঘোড়া অস্বাভাবিক আচরণ শুরু করল। ঘোড়াটা সামনে যেতে চাইছিল না। এরপর ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। খোকন জেঠু দেখতে পেলেন বিলের মাঝখানে একটা জানাজা হচ্ছে। কয়েকজন সাদা কাপড়ে মোড়ানো মানুষ কবর খুঁড়ছে, আর কবরের পাশে পড়ে আছে একটা লাশ। ভয়ঙ্কর বিষয় হল লাশটার মুখ ছিল হুবহু খোকন জেঠুর মতো। তিনি আতঙ্কে চিৎকার করে উঠলেন। ঠিক তখনই লাশটা তাকালো আর ফিস ফিস করে বলল, হাই, জায়গার এটি আছে। এই কথা শুনেই খোকন জেঠু প্রায় পাগল হয়ে গেলেন। তিনি দেখলেন বিলের পানি থেকে ধীরে ধীরে একটা কাফনে মোড়ানো লাশ উঠে আসছে। সেটা ধীরে ধীরে এগিয়ে আসতে আসতে বলল, আমাকে কবর দে। খোকন জেঠু আল্লাহ বলে চিৎকার দিয়ে ঘোড়া থেকে পড়ে অজ্ঞান হয়ে গেলেন। চিৎকার শুনে সবাই ছুটে এলো। পাশের বিল থেকে পানি এনে তার মুখে ছিটানো হল। কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফিরল। তিনি কাঁপতে কাঁপতে সব ঘটনা খুলে বললেন। দাদা তখন হঠাৎ চুপ হয়ে গেলেন, কারণ এই একই ঘটনা নাকি তাঁর বাবার সাথেও ঘটেছিল বহু বছর আগে। দাদা বললেন, এই বিলে যারা মরে তারা নাকি কবর পায় না। এরপর আবার সবাই রওনা দিল। কিন্তু কিছু দূর যেতেই নতুন বউ হঠাৎ কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, পালকির পাশে কে হাঁটছে? সবাই অবাক হয়ে গেল, কারণ এবার শুধু খোকন জেঠুনা, নতুন বউও কিছু দেখতে পাচ্ছিলেন। বউ বললেন, একটা ভেজা মানুষ বারবার পালকির পর্দা সরাচ্ছে। এটা শুনে সবাই ভয় পেয়ে গেল। ঠিক তখন পালকির ভেতর থেকে হঠাৎ ঠান্ডা কাদা পানির গন্ধ বের হতে লাগলো। পালকির নিচ থেকে টুপ টুপ করে পানি পড়ছিল, কিন্তু কি আশ্চর্যের বিষয়, পালকির ভেতর কোনো পানি ছিল না। অনেক কষ্টে তারা বাড়ি পৌঁছাল। বাড়িতে পৌঁছানোর পর খোকন জেঠু অদ্ভুত আচরণ শুরু করলেন। তিনি পাগলের মতো কথা বলতে লাগলেন, ওরা খবর চায়, ওরা আমাকে ডাকছে। এক সময় তিনি লাফ দিয়ে কাঠের আলমারির ওপরে উঠে গেলেন। দাঁত ঘষতে ঘষতে ভয়ঙ্কর গলায় বললেন, আমি একা না, ওরা সবাই এসেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘরের হ্যারিকেন নিচে নিচে নিভে গেল। চারিদিকে অন্ধকার, অন্ধকারের মধ্যে হঠাৎ শোনা গেল খবর দে, একসাথে অনেকগুলো কণ্ঠস্বর। ঘরের মহিলারা চিৎকার করে কাঁদতে লাগলেন, নতুন বউ অজ্ঞান হয়ে গেলেন। এরপর গ্রামের এক বিখ্যাত হুজুরকে ডাকা হল। হুজুর এসে কোরআন তেলাওয়াত শুরু করতেই খোকন জেঠু অস্বাভাবিক শক্তি পেয়ে গেলেন। চারজন মানুষ মিলে তাকে ধরে রাখতে পারছিলেন না। তিনি বিকট গলায় বলতে লাগলেন, ওকে ছাড়ব না, ও আমাদের দেখে ফেলেছে। হুজুর আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। হঠাৎ ঘরের চালের ওপরে কেউ দৌড়াতে শুরু করল, ধুপ ধুপ ধুপ। মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে দৌড়াচ্ছে। ঠিক তখন উঠান থেকে কান্নার শব্দ ভেসে এল, একটা মহিলা কণ্ঠ, আমার লাশটা কবর দাও। সাহস করে বাইরে গিয়ে দেখে কিছু নেই, শুধু উঠোনের মাঝখানে ভেজা পায়ের ছাপ। এরপর হুজুর খোকন জেঠুর গলায় ফুঁ দিতেই তিনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালে তার প্রচণ্ড জ্বর আসে, আর ভয়ঙ্কর বিষয় হল তার বুকের ওপর কালো দাগ দেখা যায়। দাগটা দেখতে ঠিক হাতের পাঁচ আঙুলের মতো ছিল, যেন কেউ বুক চেপে ধরেছিল। তিন দিন পর তিনি কিছুটা স্বাভাবিক হন, কিন্তু আগের মতো আর ছিলেন না। আগে তিনি খুব হাসি খুশি মানুষ ছিলেন, কিন্তু ওই ঘটনার পর একদম চুপচাপ হয়ে যান। কারোর সাথে ঠিক মতো কথা বলতেন না, সারাদিন শুধু আনমনে বসে থাকতেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হল, প্রতি রাতে ঠিক তিনটার সময় তিনি ঘুম থেকে উঠে উঠানের দিকে তাকিয়ে থাকতেন। একদিন আমার দাদি লুকিয়ে দেখেন খোকন জেঠু উঠোনের মাঝখানে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছেন, কিন্তু সেখানে আর কেউ ছিল না। দাদি ভয় পেয়ে দাদাকে ডাকেন। দাদা গিয়ে শুনতে পান খোকন জেঠু নিচু গলায় বলছেন, আমি তোদের কবর দেব, আমাকে ছাড়। দাদা তাকে ধরে ঘরে নিয়ে আসেন, কিন্তু ঘরে আনার সময় খোকন জেঠু হঠাৎ পেছন ফিরে তাকিয়ে বলেন, ওরা উঠোনে দাঁড়িয়ে আছে, সাতজন। এরপর থেকে বাড়িতে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতে ছাদের ওপর হাঁটার শব্দ শোনা যেত, রান্নাঘরে থালা বাসন পড়ে যেত, রাতে মাঝরাতে গোয়াল ঘরের গরুগুলো হঠাৎ চিৎকার করে উঠত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল নতুন বউয়ের সাথে। বিয়ের প্রায় বারো দিন পর এক রাতে তিনি হঠাৎ চিৎকার দিয়ে জেগে ওঠেন। কাঁপতে কাঁপতে বলেন, একটা ভেজা মানুষ আমার খাটের নিচে বসেছিল। সবাই খাটের নিচ দেখল, সেখানে কেউ নেই, কিন্তু মাটিতে কাদা পানি আর ভেজা পায়ের ছাপ ছিল। এরপর থেকেই খোকন জেঠুর অবস্থা আরো খারাপ হতে লাগল। তিনি মাঝে মধ্যে এমন সব কথা বলতেন যেগুলোর কোনো মানে খুঁজে পাওয়া যেত না। একদিন হঠাৎ বললেন, বিলের নিচে শুধু হাড় না, পুরো কবরস্থান আছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ গ্রামের বৃদ্ধ লোকজনও একই কথা বলত। কয়েকদিন পর
এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাতে খোকন জেঠুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হল। অবশেষে ভোরের দিকে দাদার এক কাজের লোক খবর দিল মরা বিলের পাশে কেউ একজন বসে আছে। সবাই দৌড়ে গেল, গিয়ে দেখে খোকন জেঠু বিলের পানির পাশে বসে আছেন। তাঁর শরীর কাদায় ভরা আর তিনি দুই হাত দিয়ে মাটি খুঁড়ছেন। দাদা তাকে ধরে জিজ্ঞেস করলেন, কি করছিস? খোকন জেঠু ধীরে ধীরে মাথা তুলে তাকালেন, ফিস ফিস করে বললেন, ওরা নিচে আছে। এরপর হঠাৎ তিনি কাঁদতে শুরু করলেন, ওরা নিঃশ্বাস নিতে পারে না, ওরা আমাকে ডাকছে। সেদিন তাকে জোর করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর গ্রামের কয়েকজন হুজুর ও কবিরাজ মিলে ঝাড়ফুঁক শুরু করেন। এক পর্যায়ে এক বৃদ্ধ কবিরাজ বলেন, এটা সাধারণ কিছু না, কেউ ওকে সাথে নিয়ে যেতে চায়। এই কথা শুনে পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তার দুই রাত পর ঘটে শেষ ঘটনা। সেদিন ছিল পূর্ণিমা, রাত প্রায় তিনটা। হঠাৎ বাড়ির সবাই খোকন জেঠুর চিৎকার শুনে ঘুম থেকে উঠে যায়। তিনি নিজের ঘরের ভেতর দাঁড়িয়ে চিৎকার করছেন আর বলছেন, না আমি যাব না, আমাকে ছাড়। দাদা দরজা ভাঙতে গেলে ভেতর থেকে অদ্ভুত শব্দ আসছিল, মনে হচ্ছিল ঘরের ভেতর অনেক মানুষ একসাথে কথা বলছে। অবশেষে দরজা ভাঙা হল। দরজা খুলতেই সবাই জমে গেল। ঘরের চারিদিকে কাদা পানি ছড়িয়েছিল, অথচ বাইরে তখন এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর ঘরের মেঝেতে ছিল অসংখ্য ভেজা পায়ের ছাপ, ছোট বড় নানা আকারের। কিন্তু খোকন জেঠু ঘরে ছিলেন না, শুধু জানালাটা খোলা ছিল। তারপর পুরো গ্রাম তাকে খুঁজতে বের হয়। ফজরের আজানের একটু আগে মরা বিলের মাঝখানে তাকে পাওয়া যায়। তিনি পানির ওপর ভাসছিলেন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তার চোখ দুটো পুরো খোলা ছিল, যেন মৃত্যুর আগেও তিনি ভয়ঙ্কর কিছু দেখেছেন। এই ঘটনার পর পুরো পরিবার ভেঙে পড়ে। কিন্তু এখানেই শেষ না, খোকন জেঠুর দাফনের পরেই কবরস্থানের পাশের লোকজন অদ্ভুত ঘটনা দেখতে পায়। তারা বলে, গভীর রাতে খোকন জেঠুর কবরের পাশে সাদা কাপড় মোড়ানো কয়েকজন মানুষ দাঁড়িয়ে থাকে, আর ঠিক ফজরের আগে কবরস্থান থেকে কান্নার শব্দ ভেসে আসে। পরদিন সকালে মানুষ গিয়ে দেখে খোকন জেঠুর কবরের মাটি ভেজা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল কবরের পাশে কাদার মধ্যে কয়েকটা ভেজা পায়ের ছাপ ছিল। আমার দাদি মৃত্যুর আগ পর্যন্ত বলতেন, খোকন জেঠুকে কেউ মেরে ফেলেনি, ওরা নিয়ে গেছে। আজও নাকি পূর্ণিমার রাতে ওই বিলের পাশ দিয়ে গেলে পানির ভেতর কেউ নাম ধরে ডাকে। অনেকে দাবি করেছে তারা পানির মধ্যে এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার শরীর কাদায় ভরা, চোখ দুটো ফ্যাকাশে সাদা, আর সে শুধু একটা কথাই বলত, আমাকে কবর দাও। ধন্যবাদ রাসেল ভাই, আমি ভূত ডট কমের অনেক বড় ভক্ত, আপনার প্রতি ভালোবাসা রইল। দোয়া করি ভূত ডট কম যেন আরো বড় হয়, যদি সম্ভব হয় আমার ঘটনাটি আপনার অনুষ্ঠানে শোনাবেন। এই বলেই রাফি তার ঘটনা শেষ করেছেন। আমি আসলে একটা কথাই বলবো, আমি তো এক্সপার্ট না, সুতরাং ঘটনার ভেতরে অনেক কিছুই ঘটে যেগুলোর কোনো ব্যাখ্যা আমার কাছে জানা নেই, এবং তখনই আসে সত্য মিথ্যা এসব প্রশ্ন। কিন্তু আমি বলি, সত্য মিথ্যার ভার আমি সবসময় যারা শুনেন তাদের ওপর ছেড়ে দিতে চাই। আমি বিশ্বাস করি ভূত ডট কমে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সেরা ঘটনাগুলোই লিখে পাঠান। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো দলে আছেন। এখনো পর্যন্ত আমাদের শুনছেন, এটা বিরাট আনন্দের ব্যাপার। কারণ হচ্ছে আজকে খুব মানে কি বলবো যে ভাইটাল কিছু ম্যাচ আছে। আমি জানি যে বাংলাদেশে অনেকেই ফ্রান্সের সাপোর্টার, আজকে হয়তো ফ্রান্সের খেলা দেখবেন আপনারা অনেকেই। এছাড়াও আজকে আসলে অবশ্য ভালোই হয়েছে, ভূত ডট কম শুনতে শুনতে
আপনারা ফ্রান্সের খেলায় হয়তো পৌঁছে যাবেন। আজকে অনেকে মেক্সিকোকে পছন্দ করেন, সুইডেন, সবকিছুই মিলিয়েই মানে ফ্রান্সের যে প্রচুর সাপোর্টার আছেন এটুকু আমি জানি আর কি। আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আপনারা চাইলে এই শো শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের ইউটিউবের অন্য শোগুলো দেখে আসতে পারেন, অন্য এপিসোডগুলো শুনে আসতে পারেন। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.bhoot.com.bd, এবং সেখানে গেলে আপনি পেয়ে যাবেন অনেক কন্টেন্ট, শুনে ফেলতে পারবেন সব কন্টেন্ট অ্যাড ফ্রি, এবং সেই সাথে আপনি সরাসরি চলে যেতে পারেন অন্য ভুবন, এবং সেখানে গিয়ে আপনি ইউ ক্যান চেক যে কি ধরনের কন্টেন্ট আছে, ইউ ক্যান চেক ইট আউট, জাস্ট ঢুকে দেখতে পারেন, ভালো লাগলে, না হলেও যদি আপনার অন্য ভুবনে ঢুকতে ইচ্ছা না করে ইট ইজ নট আ প্রবলেম, আপনি অন্য সব যে সমস্ত কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো শুনতে পারেন। সেই সাথে এখনো পর্যন্ত যারা ইউটিউব সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আমাদের সাথে যুক্ত হয়েছেন নাইম, আমরা আরও একটা ইমেইলে যাব, এবং সেই ইমেইলের আগে একটু নাইমের সাথে কথা বলতে চাই, তবে তারও আগে নাইম আপনি প্রস্তুতি নেন, আমি কিছু কমেন্ট পড়ে আসি এর ফাঁকে। আমি দেখতে পাচ্ছি বগুড়া জেলার শিবগঞ্জ থেকে শুনছি ভাই জীবন লিখেছেন এই কথাটি, আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, কাপাসিয়া গাজীপুর থেকে বলছি, মাহাদি থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন রাব্বি যশোর থেকে আমাদের সঙ্গে, এছাড়াও আছেন রাজশাহী থেকে আরজু, আমি জাহিরুল মুর্শিদাবাদ ইন্ডিয়া থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ, সৌদি আরব থেকে শুনছেন, নাম লেখেননি, ইব্রাহিম ঢাকা পুরান ঢাকা নবাবপুর থেকে শুনছেন, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, বাগেরহাট থেকে শুনছেন, নাম লেখেননি, ভাই আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, নাম লেখেননি, সৌদি আরব থেকে শুনছি, নাম লেখেননি, সুতরাং আলিফ শুনছেন মালয়েশিয়া থেকে, সিরাজগঞ্জ থেকে শুনছেন জুবায়ের, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আই লাভ ফ্রম লাভ ফ্রম বরিশাল, ইব্রাহিম লোহজং খিদিরপাড়া থেকে শুনছেন, মেহেদি শুনছেন নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে, ব্রাজিলের সাপোর্টার তিনি বলে দিয়েছেন অলরেডি, একটু আগে আমি একটু মানে ফ্রান্সের কথা বলছিলাম, হ্যাঁ সেটাই, কিন্তু আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে এই যে রিসেন্টলি যে যে খেলাগুলো, যে সমস্ত ম্যাচগুলো হয়েছে সেটা আপনি আর্জেন্টিনা বলুন, মানে আমি ঠিক জানি না যে আমার ব্যাপারটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে, কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে আর্জেন্টিনার খেলা, ব্রাজিলের খেলা, এই দুজনের খেলাই আমার কাছে ভয়ঙ্কর রকমের ভালো লাগে। এবং এখন আমার কাছে সত্যি কথা বলতে আমার যেমন আমি জাপানের খেলা দেখে খুবই মুগ্ধ, মরক্কো মানে যে ফাইটটা করলো মাঠে সেটা দেখে আমি আসলে খুবই মুগ্ধ। সো সবকিছু মিলিয়েই আমার কালকের ব্রাজিলের খেলা যেরকম দুর্দান্ত লেগেছে, আমি আর্জেন্টিনা খেলার কথা বললে বলবো যে মেসি নামার পরে খেলার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল, তখন আমার কাছে খুব ভালো লেগেছে এই আর কি। মালয়েশিয়া থেকে জাহিদ বলছেন, তিনি আছেন আর্জেন্টিনার সাথে, আমাদের সঙ্গে আছেন ঢাকা বাসাবো থেকে শান্ত, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরিফুল ইসলাম সহ আরো অনেকে, যাই হোক নাইম আমাদের সঙ্গে আছেন, আমরা একটু নাইমের সাথে কথা বলি। নাইম কেমন আছেন, কেমন লাগছে আজকে আমাদের এখানে যুক্ত হতে পেরে?
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিনের ইচ্ছা ছিল, যদিও আমি আপনাকে ঘটনাটা লিখে পাঠিয়েছিলাম, ভেবেছিলাম আপনি হয়তো নিজের কণ্ঠে পড়ে শোনাবেন, যদিও আপনার কণ্ঠে পড়ে শোনানোর তুলনা হয় না, তারপরেও আপনারা যেহেতু আমাকে ইনভাইটেশন করেছেন গল্পটা পড়ে শোনানোর জন্য বা আমার ঘটনাটা খুলে বলার জন্য, তো সেই জায়গা থেকে আমার অনেক ভালো লাগছে।
আচ্ছা নাইম, আপনাকে ছোট্ট কিছু কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আপনি স্টোরিটা কবে পাঠিয়েছিলেন?
আমি স্টোরিটা পাঠিয়েছিলাম 18 মে 2026 সালের সোমবারে ভোরবেলা সকাল 7:30 বা 8:00।
যে আমাদের যেহেতু প্রচুর ঘটনা আসছে, আমাদের কিন্তু এখন পর্যন্ত আমরা নতুন ঘটনাও পড়ছি আবার পুরনো ঘটনাও পড়ছি, এমন ঘটনাও আছে যে 2024 সালের ঘটনা আমাদের পড়তে হচ্ছে, এরকম কিন্তু আছে। সো মানে কখনোই হতাশ হবেন না সেটা বলছি আর কি। এবং আমার কাছে যেটা মনে হয় যে একটা ঘটনা দুইবার না পাঠিয়ে একবার পাঠানোই ভালো, এবং ডেফিনেটলি আপনার যখন সিরিয়াল আসবে আপনার ঘটনা পড়া হবে। আমি তো ঘটনা পড়তেই চাই, আমি আসলে সব ঘটনাই পড়তে চাই, এবং সব ঘটনা পড়াটাই মানে আমার কাছে পড়তে ভালো লাগে, এক একজন এক একভাবে লেখেন। আপনি নাইম ছোট্ট করে যদি বলতেন যে আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে?
আমি বলছি জয়পুরহাট সদর উপজেলার দেওয়ানপাড়া থেকে, এটা মূলত বৃহত্তর বগুড়ার পার্শ্ববর্তী একটি জেলা।
বগুড়ার পার্শ্ববর্তী জেলা, কোন সমস্যা নেই, আমরা সরাসরি তাহলে আপনি যে ঘটনাটি বলবেন এটা কি জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, কোন জায়গার ঘটনা বলবেন আপনি আমাদের কাছে?
এটা জয়পুরহাট, আমার নিজের, আমি এখন যেখানে অবস্থান করছি সেই জায়গা থেকেই।
আপনাদের কাছে আপনাদের একদিকে মস্তানগড় আর একদিকে পাহাড়পুর, দুটো থেকেই আপনার বাড়ির ডিস্টেন্স খুব বেশি দূরে না। এই যে পুরনো এলাকায়, পুরনো এলাকায় যদি কোনো ঘটনা পাওয়া যায় ডেফিনেটলি আমি চাইবো যে আপনি আমাকে পাঠিয়ে দেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আমরা আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালো দলে আছি। আমি আবার আমার পরিচয় দেই, আমি নাইম বলছি, জয়পুরহাট সদর উপজেলার ডনপাড়া থেকে। আমি জয়পুরহাট সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে পড়ছি, এবার এইচএসসি পরীক্ষা দিব, আগামী বৃহস্পতিবার থেকে আমাদের পরীক্ষা। পড়াশোনার পাশাপাশি আমি প্রজন্ম ২৪ মাল্টিমিডিয়াতে সাংবাদিকতা করি। আমি ভূত.কম এর একজন নিয়মিত শ্রোতা এবং ২০২৩ সাল থেকে আমি প্রতি রাতেই ভূত.কম এর ঘটনাগুলো শুনে থাকি। আমার নিজের কাছেও কিছু অদ্ভুত এবং হারিম করে কিছু অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সময়ের অভাবে বা কোনো এক কারণে সেগুলো কখনো পাঠানো হয় নাই। তো মূল ঘটনায় আসি, আসলে এই অবিস্মরণ যে ঘটনাটা সেটা আসলে ঘটে গিয়েছিল গত মাসের ১৮ মে ২০২৬ সোমবার। সেদিন শেষ রাতে আমি নিজের ঘরে আমার নিজের বিছানায় যে ঘটনাটি ঘটেছে আসলে তা নিজের মধ্যে কোনোভাবে চেপে রাখতে পারছিলাম না। কিবোর্ড চেপে যে লেখার মতন একটা মানসিক অবস্থা সেটি আমার ছিল না, কারণ তখনও আমি নিজেকে সেভাবে সামলে নিতে পারিনি, আমার হাত পা কাঁপছিল। তবুও ঘরের ঘর কিছুটা কাটিয়ে লিখতে বসেছিলাম, কারণ আমি চাই যে আমাদের যে শ্রোতারা জানুক যে আমাদের পাশে এমন কিছু জিনিসের অস্তিত্ব রয়েছে যা এই বিজ্ঞানের ব্যাখ্যার বাহিরে। কিন্তু আজ সুযোগ পেয়েছি নিজের গল্প শোনানোর, তাই শ্রোতাদের শোনাবো, যদিও আপনার কণ্ঠের গল্পের তুলনা হয় না। আমি আমার সাথে ঘটনাটি আপনাকে ইমেইলে লিখে পাঠিয়েছিলাম, তো সেভাবে আর কি শোনানোর চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি মূলত শুরু হয় রাত ঠিক ২:৩০, গভীর রাত, পুরো আমাদের দেওয়ানপাড়া এলাকায় একটি যেন গোরস্থানের মতো নিস্তব্ধ হয়েছিল। সেদিন আবহাওয়াটা ছিল বাইরে দমকা হাওয়া হচ্ছিল এবং টিনের চালে একটানা মুষলধারে বৃষ্টি এবং বৃষ্টির শব্দ এবং যেন এই অদ্ভুত এক ছমছমে একটি পরিবেশ তৈরি হয়েছিল। তো যেহেতু সামনে এইচএসসি
পরীক্ষা, একটু বলবো, আপনি যেহেতু লাইভে আছেন এবং লাইভে যেহেতু আপনি ঘটনা শোনাচ্ছেন, সুতরাং আপনি আপনার স্ক্রিপ্ট বা আপনার লেখা থেকে পড়বেন না, আপনি নিজের মতো করে বলবেন প্লিজ।
ঠিক আছে। তো আমার মাথার মধ্যে একটা চাপ ছিল, কিন্তু আমি হাজারবার মানে অনেক চেষ্টার পর আমি ঘুমাতে পারছিলাম না। তো ভাবলাম আমি ল্যাপটপে আমি কোনো নর্মালি কোনো একটা মুভি দেখি, মূলত আমি হরর বা সার্ভাইভাল মুভি দেখা পছন্দ করি, তো এই টাইপের মুভি দেখতে। তখন রাত সম্ভবত এরকম একটা অবস্থা, তো সেই সময় আমি মুভি দেখতেছিলাম, সেই ল্যাপটপের আলোতে রুমটা আপছাপছে দেখা যাচ্ছিল। এই সময় আমি হঠাৎ করে খেয়াল করলাম যে স্বাভাবিক তাপমাত্রায় আমাদের রুম যে টেম্পারেচার তার চেয়েও আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল, এবং যে ফ্যানের বাতাসের সাথে বিশ্রী একটা বা যেমন আমাদের বাসায় মাংস পুড়ে গেলে যে এরকম গন্ধ বের হয় আর সেরকম গন্ধ আসলে আমার নাকে লাগছিল। তো সেই সময় হুট করে কই থেকে যেন একটা অদ্ভুত রকমের একটা আমার পোকা আমার রুমে উঠতে শুরু করলো। আসলে পোকার ডানার শব্দ বা পোকার যে শব্দটা এটা আসলে সাধারণ কোনো পোকার মতো ছিল না, মানে শব্দটা এমন, আমি যদি ভালোভাবে বুঝাতে চাই, কেউ যদি কাঁচ যদি করা দিয়ে কাঁচ কাটে তখন যেরকম শব্দটা হবে ঠিক মানে ওই রকম কিছুটা শব্দ, মানে এরকম তীক্ষ্ণ আর কান ঝালা পড়া করা শব্দে মানে একটা অনেক খারাপ লাগছিল। আর পোকাটার আকার ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বড়, আসলে এরকম পোকা আসলে কোনোদিন আমি দেখি নাই। তো এরকম একটা অবস্থায় আমার তো একে ঘুম পাড়ার ঘুমাতে না পারার বিরক্তি আছে, আর একে এই বিকট শব্দ আমার মনে খারাপ হয়ে গেল। তো রাগে ক্ষোভে আমি বিছানা থেকে শোয়া থেকে তো অবস্থা থেকে উঠে বসলাম। উঠতে আমার বেডের পাশে রাখা টেবিলের উপরে এসে বসল, আমারও সে হেড জ্ঞান থাকলো না। আমি রাগে ক্ষোভে মোটা একটা ডায়েরি ছিল, ওই ডায়েরি যে প্রচন্ড আক্রোশে আমি পোকাটি সজোরে কয়েকবার আঘাত করলাম। কিন্তু রাসেল ভাই আশ্চর্যের বিষয় হচ্ছে এত জোরে আঘাত করার পরেও মানে স্বাভাবিক ভাবে একটা পোকা মারা যাওয়া উচিত বা তার কোনো ক্ষতি হয়, কিন্তু আসলে সেই পোকাটির কোনো ক্ষতি হলো না, উল্টে আরো সে আমাদের যে সাপ রয়েছে সাপ সাপ বলে সে উড়ে চলে গেল। আমি কিছুটা অবাক হলাম, কিন্তু যেহেতু আমার কিছু ঘুমঘুম ভাব অন টাইম এত কিছু পাত্তা না দিয়ে আমি আসলে ঘুমানোর চেষ্টা করলাম। তো আমি আসলে মোটেও জানতাম না যে, বা আমার এত ধারণা ছিল না যে পরবর্তীতে কি ঘুরবো, আমি আসলে কিচেনকে হাঁটি। তো আমি তারপরে নর্মালি আমি মুভির বাকি অংশ এরকম হবে এরকম একটা অবস্থা, তারপরে পুরো আমি ঘুমাইনি, চারপাশে আমার আসলে আমি সচেতন ছিলাম এরকম অর্ধ জাগ্রত অবস্থা। আমার কানে শব্দটা আসতে লাগলো, কিন্তু তখন যেমন শুনতে পেয়েছিলাম তখন মূলত একটা প্রকার শব্দ, কিন্তু এখন মনে হচ্ছিল যে শব্দের তীব্রতা এমন বেশি যে মনে হচ্ছে ছোট ছোট হাজার হাজার শ্রোতা আমার কানের কাছে। আমরা যদি মৌমাছির মৌটাকে কাছে যায় যেরকম অথচ তখন সেই শব্দ আমার রুমে বরাবর আমি এই মানে গুঞ্জনের মনে হয় এই প্রকার শব্দের মধ্যে শুনতে পাচ্ছিলাম যে অস্পষ্ট কিছু কথা, মানে মনে হচ্ছিল যে কেউ কথা বলছে বা আসলে আমি আগে শুনে নেই এরকম কিছু ভাষার মতো আমি তখনই এরপর এরকম ঘটনা আমি আমার মাথার তালু থেকে আমার পা পর্যন্ত একদম ঠান্ডা হতে শুরু করতে কয়েক সেকেন্ডে যেমন হলে আমি মানে আমি চাচ্ছিলাম যে আমি উঠে বুঝতে আমি হাত পা নাড়াতে করি, কিন্তু আসলে আমি আমি এরকম কিন্তু আমি উঠতে পারছিলাম না আর আমি নড়াচড়া করতে পারছিলাম। এই সময় আমি দেখলাম যে আমার রুমে যে পশ্চিম উত্তর কোনটা রয়েছে এই কোণের মধ্যে আমি দেখলাম যে কালো একটা অবয়ব দেখা যাচ্ছে, মানে কালো যে ইটভাটার ধোয়া বা আমাদের চুলার ধোয়া যেরকম, তো আমি সেরকম ধোয়া দেখেছি। তো আমার রুমে কোনো আগুন ছিল না বা কোনো কয়েল বা কোনো ধোয়া সিস্টেম এরকম কোনো উৎস ছিল না। তো আমি দেখছিলাম যে আসলে ধোয়াটার কোনো মুখাবয়ব ছিল না, কিন্তু সে মানে সেই ধোয়াটা বা যে মূর্তিটা আমার দিকে ধীরে ধীরে আমার দিকে আসতে শুরু করলো এবং আমি দেখতে পাচ্ছি সেটা আমার বুকের উপর পড়ে বসে। আমার তখন মানে এমন অনুভূতি লাগছে যে আমার বুকের উপরে কয়েক টন পাথর আসলে আমার বুকের উপর কেউ চাপিয়ে দিয়েছে। নর্মালি যদি বলি যখন কোনো কেউ অজ্ঞান হয় হার্ট অ্যাটাক করে যখন ডাক্তার কিভাবে সিপিআর দিচ্ছে মানে অনেক কয়েকদিন বেশি মানে মনে হচ্ছে যে আমার বুকের উপর কয়েক টন হারিয়ে বক্তা সেরকম মনে হচ্ছিল। বাহিরে বৃষ্টির আবহাওয়া এবং ভিতরে শান্তি দিচ্ছে, কিন্তু তারপরেও আমি একদম গোসল করে ফেলার মতো অবস্থা। আমার দম বন্ধ হচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমি এখন মারা যাবো, আমার নিঃশ্বাস আটকা আনতে বুক ফিরে যে একটা আর্তনাদ দিয়ে করবো বা চিৎকার করে কাউকে ডাকবো কতটা আমার আসলে এই মূর্তিটা বা এই জিনিসটা যে আমার যে তীব্র গরম নিঃশ্বাসের মতো মানে একদম আমার বুকে আমার মানে হাড়িগুলো আসতে দিয়ে তার থেকে আমার গরম একটা হাওয়া আমার মুখে লাগছে আমার আসলে পরিষ্কার হবে না, বুঝতে পারছিলাম যে হয়তো আসলে আমার সময় ফুরিয়ে এসেছে আর রাতে হয়তো আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমরা যখন দেখি যে নর্মালি কোন আমরা মুরগি বা ছাগল বা গরুকে জবাই করলে তারা যেরকম ছটফট করে তারা আজ আসলে বেদ না, আমি সেভাবে আসলে রাতের যে অন্ধকার এই অন্ধকারের মানে বুকটা ছিল যেন আসমান থেকে আল্লাহ রহমতের মসজিদের আজানের ধ্বনি আল্লাহ আকবর আল্লাহ আকবর। যখন আজানের প্রথম ধ্বনিটা আল্লাহ আকবর একবার বলে তখন সেই আমাকে তো আজানের ধ্বনিটা শুনে আমার মনে হলো যে আমি এখানে আমার কিছু করা উচিত। তো আমি সেখানে আওয়াজগুলো বিশ্লেষণ করে আমি মনে মনে করে নাস্তালা করা শুরু করলাম। মুয়াজ্জিন সাহেব তখন দ্বিতীয়বারের মতো আল্লাহু আকবার উচ্চারণ করেছেন, তখন আমি অনুভব করলাম যে আমার বুকের চাপ প্রতিষ্ঠিত কমে গেছে। আর তো এরপরে নর্মালি আমি তো আমি আপ্রাণ চেষ্টা করে যত জোরে সম্ভব আমি সশস্ত্রে বা নিজের সমস্ত শরীর এক জায়গায় করে আমি জোরে তখন আমি নিজের কানে শুনতে পারলাম যে প্রথমবারের মতো, অথচ এর আগ পর্যন্ত আমি কোনো কথা শুনতে পারি না বা আমি নিজের কোনো শব্দ আমি শুনতে পারি না। আমি তখন নিজের কানে শুনতে পেলাম যে আমি পাগলের মতো চিৎকার করে কোরআনতিলাওয়াত করছি, এবং সেই মুহূর্তে আমি সূরা ইখলাস শেষ করে আমার বুকে একটা ছুঁ দিলাম, এবং সাথে সাথে যে এই যে কালো মূর্তির বা কালো ছায়াটা ছিল এটি একটি বিপর্যয় চিৎকার করলো, চিৎকার করলো যেন কোথায় যেন মিলে গেল যাদের মতন। আসলে চোখের পলকে দেখলাম সবকিছু আস্তে আস্তে স্বাভাবিক হতে লাগলো। আর কোথায় সেই বুকের উপরে আমার চাপ, কোথায় সে প্রকার শব্দ বা কোথায় সে কালো ধোয়া, আমি তারপরে কিছুই দেখতে পাচ্ছি। আমি সেই সময়ে ধর্মর করে আমি উঠে বসতাম, এবং আমার টেবিলের নিচে আমার পানির বোতল ছিল, আমি এক মুখে প্রায় পুরো বোতলের পানি চেপে এলাম, এবং আমার বুক যখন ওঠানামা করছে এবং আমার হৃদস্পন্দন আমি নিজের কানে শুনতে পাচ্ছি। আমি ভয়ে আমি আতঙ্কে তারপরে আমি রুমটা তন্ন তন্ন করে খুঁজলাম মাতের বাড়ি, কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আমি সেই পোকাটিকে আমি আঘাত করেছিলাম, সেই পোকাটি আমি খুঁজে পাইনি। এছাড়াও আমি যে শুনতে পেলাম যে অনেকগুলো পোকা একসাথে চিৎকার করছে, আমি এরকম কোনো কিছু শুনতে পাইনি। আমি এরপরেও খুঁজে দেখলাম যে আমার রুমের কোথাও আগুনের উৎস বা ঘর উৎস আছে কিনা, কিন্তু একটা ভাই আমি এরকম কোনো কিছু খুঁজে পাইনি। তখন আমার মনে পড়লো যে অনেক বয়স্ক লোক জোরে এবং হুজুরদের মুখে শুনেছি যে বাড়িতে বা মসজিদে বা নির্জন কোনো স্থানে কোনো সাপ বা এরকম অদ্ভুত জাতীয় প্রাণী দেখতে তাদেরকে আঘাত করে, কারণ অন্য জগতে কেউ বা যদি আমি বলতে চাই যে এক সত্তা রয়েছে, তো এই বদ্বীনরা অনেক সময় এরকম রূপ ধারণ করে আসে। তো আমি হয়তো না বুঝে আগের মাথায় এমন এক শক্তিশালী কোনো সত্তাকে বা আমার তারই হয়তো চরম প্রতিশোধ নিতে তারা আমার কাছে এসেছিল। কিন্তু আজান সে সময় আজান ভাগ্যক্রমে আজান আর হয়তো আজানের শব্দ শুনে আমি করেছিলাম, তো এটা না করলে হয়তো সকালবেলা আমার লাশ পাওয়া যাবে। আমি মনে মনে ভীষণ অনুতপ্ত ছিলাম যে আসলে আমার কাজটা করা ঠিক ছিল না, আমার মধ্যে তখন ধ্যান ছিলাম আমার কাজটা ভুলে যাওয়ার কারণে আমি আঘাত করেছিলাম। মনে মনে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং আস্তে প্রার্থনা করলাম, এরপরে আজান যেহেতু হয়ে গেছে আমি নামাজ আরো করে এবং নামাজ শেষে আল্লাহর কাছে আমি চিৎকার করলাম, এবং সেই সাথে আমি সেই আমি জানি না আসলে ঘটনাটা কি ছিল বা আসলে সেটা কোন দিন বা এটা কিছু শুনে দিলাম। তারপরে আমি বারবার আমি মন্দ মিলে তাদের কাছে ক্ষমা চাই। ভয়াল রাতের স্মৃতিটা মানে একদম যখন রাসেল ভাই পরবর্তীতে আমি আমাদের মসজিদের যে হুজুর আছে তার সাথে আমি যোগাযোগ করি, যদিও সে আমাকে কোনো ব্যাখ্যা দেয়নি, সে আমাকে দোয়া পড়ি এবং আমাকে কিছু পানি পড়া দিয়েছিল, বলেছিল এটা তিন চারবার। এরপর থেকে মানে আমার সাথে আর কোনো এই জাতীয় কোনো কিছু হয়নি। তো রাসেল ভাই আমি জানি না যে ঘটনা শ্রোতাদের কতটা ভালো লাগবে বা তাদের রোমাঞ্চিত করবে, কিন্তু রাসেল ভাই সত্য বলতে কি এটা আসলে কোনো সাধারণ গল্প নয়, আমার জীবনের বলতে গেলে খুবই একটা ভয়াবহ বা মৃত্যুর খুব ফিরে আসার মতো একটা অভিজ্ঞতা। রাসেল ভাই আগামী বৃহস্পতিবার মানে আগামী কাল দুই পর থেকে আমাদের পরীক্ষা, তো এবং আমার জন্য এবং আমাদের বাংলাদেশ থেকে এবার যতজন পরীক্ষা দিচ্ছে তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এবং তাদের কাছে অনুরোধ করবো যে ভুল ত্রুটি এবং রাসেল ভাই আপনার এবং ভোট ডট কম পরিবারের সকলের শুভি কামনা করছি, ভালো থাকবেন রাসেল ভাই, ভালো দলে আসছি আর থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সাথে স্টোরি শেয়ার করার জন্য। আশা করছি যে আপনিও আনন্দ পেয়েছেন, আমরা আপনার ঘটনা শুনে আনন্দ পেয়েছি। আপনাকে বিদায় জানাচ্ছি আজকের মতো, আমরা আবারও ফিরে আসবো আপনার কাছে, যদি ভবিষ্যতে আপনার কাছে আপনি যদি আবারও ঘটনা শেয়ার করতে চান। আমরা আজকে আমাদের পরবর্তী ঘটনায় চলে যেতে চাই, আর আমি ফিরে এসে তারপরে আমি হচ্ছে আসলে আপনাদের সমস্ত মেসেজ। আমরা ফিরে এসে তারপরে হচ্ছে আমি আবার আপনার সাথে সব মেসেজগুলো পড়ছি। আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি তো সবসময় ভালোর তলেই থাকেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হাফেজ মোহাম্মদ কামরুল হাসান। আমি একটি ছোটখাটো কাজ করি। আমার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে। এটি আমার লেখা প্রথম ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে দয়া করে সিলেক্ট করবেন এবং আপনার সেই চিরচেনা কণ্ঠে সবাইকে শোনাবেন। আমি চাই এই ঘটনাটি কোরবানি ঈদের কোন একটি পর্বে শোনানো হোক। আসলে এখানে বলে রাখি যে আমাদের অনেকগুলো ঘটনাই এসেছিল ঈদে, এবং সেখানে আপনি যখন পাঠিয়েছেন এই ঘটনাটি, তখন আমাদের আসলে এই ঘটনাটি নেবার মতো মানে আমাদের সুযোগ ছিল না আর কি। তো আপনি আমাদের এই অপারগতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি। ঘটনায় চলে যাচ্ছি। সঙ্গত কারণে ঘটনায় কারো আসল নাম ব্যবহার করা হয়নি, সবই ছদ্মনাম। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটি আমি আমার আম্মু রহিমা খাতুনের কাছ থেকে শুনেছি। আমাদের এলাকায় তখন টানা ভারী বৃষ্টি হচ্ছিল, সারাদিন কারেন্ট নেই, মোবাইলের ফোনগুলো চার্জের অভাবে মৃত, সন্ধ্যার পর চারিদিকে এক শুনশান থমথমে নীরবতা। ঠিক এমন একটা ভুতুড়ে পরিবেশে আমি আম্মুর গা ঘেঁষে বসে রইলাম। আম্মু একটা গল্প বলো না। আম্মু তখন একটা দীর্ঘশ্বাস ফেলে তার নিজের চোখে দেখা সেই ভয়ঙ্কর ঘটনাটি বলা শুরু করলেন। আমি তখন ছোট, বয়স 5-6 বছর হবে। আমাদের বাড়ি ছিল মেইন রোডের পাশে। এখানে একটু বলে রাখি, আমি যেহেতু ঘটনাটি পড়েছি, ঘটনাটি উনি বলেছেন, উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছেন, তবে লিখছেন যেভাবে সেটি তার আম্মুর ভাষায় না, তিনিই ঘটনাটি বর্ণনা করছেন। সুতরাং বুঝতে যেন সমস্যা না হয় সে কারণে আগেই বলে রাখলাম। তিনি লিখছেন, বাড়িতে দুটি ঘর ছিল, এক ঘরে থাকতাম আমি, আম্মু রহিমা খাতুন আর আব্বু আব্দুল কাদের, অন্য ঘরে থাকতেন আমার বড় ভাই জাহিদ ও ভাবি নুসরাত। এই ঘটনাটি মূলত আমার ভাবি নুসরাতকে নিয়ে। আমাদের বাড়িতে একটি শতবর্ষ পুরনো পানির কুয়া ছিল, সেই কুয়ার পাশেই ছিল ভাইয়ার ঘর। ঘরটি ছিল টিন শেড ও মাটির ভিটের তৈরি, সাধারণ গ্রামের ঘরের মতোই। ভাইয়া জাহিদের বিয়ে হয়েছে 2-3 বছর হবে এবং ভাইয়ের 1 বছরের একজন ছেলেও আছে। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে ভাবি নুসরাত কথা বলতে পারছিলেন না। তারপর আমার চাচা কাশেম আলীকে ডেকে আনা হল। তিনি ছোটখাটো একজন কবিরাজ ছিলেন। তিনি এসে কিছু পানি ও তেলে তোয়া পড়ে দিলেন। সেই পানি ভাবিকে খাওয়ানো হল এবং তেল গলায় মালিশ করে দেয়া হল। কিছুক্ষণ পর ভাবি আবার কথা বলতে শুরু করলেন। ভাবি অবাক হয়ে বললেন, কি হয়েছে, আমি এখানে কেন? অবাক করা বিষয় তার কিছুই মনে পড়ছিল না। এরপর কয়েকদিন একই ঘটনা ঘটল। আমার চাচা কাশিম আলীকে ডাকা হলো, আবার পানি ও তেল পড়া দেয়া হল। আমার ভাবি স্বাভাবিক হয়ে গেলেন। তখন চাচা বললেন, তাকে দূর থেকে একটি খারাপ জিন আক্রমণ করেছিল, তাই কিছুই মনে থাকে না। এরপর থেকে মাঝে মধ্যেই ভাবি কথা বলতে পারতেন না। অনেক কবিরাজ ডাক্তার দেখানো হল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এর কিছুদিন পরের কথা, একদিন ভাবি লক্ষ্য করলেন তাদের ঘরের এক কোণের মাটি কেমন যেন ফেটে ওপরে উঠে এসেছে, ঠিক যেন নিচ থেকে কেউ ঠেলে তুলেছে। তিনি বিষয়টাকে সাধারণভাবে নিয়ে মাটি দিয়ে ভরাট করে লেপে দিলেন, কিন্তু পরদিন সকালে উঠে দেখেন একই অবস্থা। আবার তৃতীয় দিনেও যখন একই ঘটনা ঘটল, ভাবির বুকটা ধক করে উঠল। তিনি আর চেপে রাখতে না পেরে শাশুড়িকে, মানে আমার মাকে, সব খুলে বললেন। আমার মা ছিলেন খুব পরহেজগার এবং আল্লাহ ভীরু মানুষ। তিনি যেন কিছু একটা বুঝতে পারলেন। তারপর ভাবিকে বললেন, তুমি আর কাউকে কিছু বলো না। পরে ভাবি যখন ঘরে গেলেন, দেখলেন ঘরের ভেতরে দুটো অদ্ভুত কালো পাখি বসে আছে এবং ওই ফাটা মাটির দিকে তাকিয়ে আছে। ভাবি পাখি দুটোকে তাড়িয়ে দিলেন। সারাদিন সবকিছু স্বাভাবিকভাবেই যায়। সেদিন রাতে ঘুমানোর পর ভাবি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন ঘরের সেই কোণের মাটি ফেটে দুই তিন ফুটের এক কুৎসিত বামন আকৃতির লোক বের হয়ে আসছে। তার মুখ ভর্তি লম্বা দাড়ি, চোখ দুটো ভাঁটার মতো জ্বলছে। সে এক কর্কশ অলৌকিক গলায় বলতে লাগল, আমি তোকে একটা স্বর্ণের নৌকা দিতে চেয়েছিলাম, তার বদলে চেয়েছিলাম শুধু একটা লেজ ছাড়া মাথা, কিন্তু তুই অন্য মানুষকে সব বলে দিলি, এখন তোকে এর শাস্তি পেতে হবে। ভাবি তখন বুঝতে পারেননি যে লেজ ছাড়া পাঁঠা বলতে আসলে তার পেটের অনাগত সন্তানকে বোঝানো হয়েছে। লোকটা এই কথাটা বলেই ভাবির গলা টিপে ধরল। লোকটা ভয়ঙ্কর গলায় বলল, তোকে শাস্তি পেতে হবে। ভাবি বাঁচার জন্য হাত পা ছুটতে লাগলেন। তখন তিনি দেখতে পেলেন পাশে একটা ধারালো রামদা পড়ে আছে। তিনি সেটা হাতে নিয়ে লোকটিকে এলো পাথারি কোপাতে লাগলেন। হঠাৎ তিনি দেখলেন পুরো ঘরে রক্ত ছড়িয়ে গেছে এবং লোকটি টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর সেই টুকরোগুলো আবারও একটা চেহারা নিল। এই দৃশ্য দেখে ভাবি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লেন। ভাবির চিৎকার শুনে জাহিদ ভাই জেগে উঠলেন। উঠে দেখলেন ভাবি স্থির হয়ে বসে আছেন। ভাইয়া বললেন, কি হয়েছে তোর, কি হয়েছে? ভাবি কোনো কথা বললেন না। তখন সকাল হয়ে গেছে, আবার চাচা কাশিম আলীকে ডেকে আনা হল। এবার তিনি ভাবিকে দেখে বললেন, এটা আমার দ্বারা সম্ভব না, এটা খলকুমারী প্রজাতির জিন, অনেক শক্তিশালী, ভয়ঙ্কর, তবে আমি একজনকে চিনি যিনি এর সমাধান করতে পারবেন। তিনি এক বড় কবিরাজের কথা বললেন, যিনি আমাদের গ্রাম থেকে অনেক দূরে থাকতেন। তখন তো যানবাহন ছিল না, সেখানে যেতে প্রায় দুই দিন সময় লাগত। এই কথা শুনে ভাইয়া জাহিদ সেদিনই রওনা দিলেন। দুদিন পর ভাইয়া সেই কবিরাজের বাড়িতে পৌঁছালেন এবং সব কথা খুলে বললেন। সব শুনে কবিরাজ সেদিনই আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে রাজি হলেন। পাঁচ দিন পর ভাইয়া জাহিদ কবিরাজকে নিয়ে বাড়ি ফিরলেন। এই পাঁচ দিন ধরে ভাবি একদম কথা বলতে পারছিলেন না। যে কবিরাজকে আনা হলো তার নাম ছিল মৌলানা হাবিবুর রহমান। ওনার চেহারায় ছিল অত্যন্ত নুরানি ছাপ। মৌলানা পা দুটো ছিল একদম শুকনো কাঠির মতো, তিনি হাঁটতে পারতেন না। বাড়ির উঠোনে পাটি বিছিয়ে ভাবিকে এনে বসানো হল। মৌলানা সাহেব যখন জিনের পরিচয় জানতে চাইলেন, ভাবি প্রথমে পাথরের মতো চুপ করেছিলেন। তখন মৌলানা তার ব্যাগ থেকে চাউলের গুঁড়োর মতো কি যেন বের করে ভাবির শরীরে ছিটিয়ে দিলেন। হঠাৎ ভাবি ভয়ঙ্করভাবে চিৎকার করতে লাগলেন। মৌলানা হাবিবুর রহমান বললেন, বল তুই কে, কোথায় থাকিস? তখন ভাবি বলল, আমার নাম জাহানারা, আমি ওই পুর
পুরনো কুয়ার মধ্যে থাকি।
তুই ওকে ধরলি কেন? সে কি করেছে? তখন ভাবি অদ্ভুতভাবে হাসতে শুরু করলেন। সেই হাসি কোনো মানুষের মতো ছিল না। তারপর তিনি কর্কশ গলায় বলতে লাগলেন, ও আমার কথা অন্যকে বলেছে, ও আমার কথা অন্যকে কেন বলবে? একটা লেজ ছাড়া পাঠার বিনিময়ে আমি ওকে স্বর্ণের নৌকা দিতে চেয়েছিলাম। এই কথা বলেই ভাবি হঠাৎ জোরে চিৎকার করে উঠলেন। পানার সাহেব বললেন, এটা কোনোভাবে সম্ভব না, তুই চলে যা। তখন ভাবি বললেন, আমি যাব না, আমার জন্মই কুয়ায়, আমি যাব না। তখন মাওলানা হাবিবুর রহমান চোখ বন্ধ করে আয়াত পড়তে শুরু করলেন। তার কণ্ঠ যত জোরে হতে লাগল ভাবির চিৎকার তত ভয়ঙ্কর। এক সময় ভাবি মাটিতে পড়ে যান। তারপর কয়েক মুহূর্ত পুরো জায়গাটি নিস্তব্ধ হয়ে থাকে। কিছুক্ষণ পর ভাবি ধীরে ধীরে চোখ খুলে চারিদিকে তাকিয়ে বলেন, আমি এখানে কেন? তখন সবাই বুঝতে পারল জিনটি চলে গেছে। মদন সাহেব দুটি তাবিজ দেন এবং বলেন, একটি তুমি পড়বে আর অন্যটি তোমার সন্তানকে পড়াবে। এটা বলে মাওলানা হাবিবুর রহমান চলে যাবার উদ্দেশ্যে রওনা দিলেন। জিনটি চলে যাওয়ার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই শান্তি বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিন পর শুরু হল রাতে অদ্ভুত এক কাণ্ড। মাঝরাতে শোনা যায় অদ্ভুত কিছু আওয়াজ, মনে হয় কুয়ায় কেউ লাফ দিয়েছে। এভাবেই চলতে থাকে, দুই মাস কেটে যায়। দুই মাস পর হঠাৎ এক রাতে নতুন বিপদ শুরু হল। সেদিন গভীর রাতে ভাইয়া জাহিদ বাইরে থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ উঠোনে এসেই তিনি মাটিতে পড়ে যান। তাঁর নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। পরে গ্রামের মানুষ বলল, ভাবির গলায় তাবিজ থাকায় জিন ভাবিকে ধরতে না পেরে ভাইয়ার উপর আক্রমণ করেছে। পরদিন আবু মাওলানা হাবিবুর রহমানের কাছে গেলেন। সব শুনে তিনি বললেন, বাড়ি বন্ধ করতে হবে আর ওই কুয়া মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। তারপর তিনি পাঁচটি বড় পেরেক দিলেন এবং বললেন, চারটি পেরেক ঘরের চার কোনায় আর একটি মাঝখানে পুঁতে দিতে হবে, কিন্তু কাজটা একাই করতে হবে, কাউকে বলা যাবে না, আর যাই দেখো ভয় পাবে না। দুই দিন পর আব্বু বাড়ি ফিরে আসেন এবং রাত ১২টার পর তিনি একা বের হন। প্রথম দুই কোনায় দুইটি পেরেক পুঁতে দেন, কিন্তু তৃতীয়টি পুঁততে গিয়ে তিনি দেখতে পান অন্ধকারে গরুর মতো বিশাল এক অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো আগুনের মতো লাল। এই দৃশ্য দেখে আব্বু অনেক ভয় পেয়ে যান। তখন তার মনে পড়ে, এই বাড়িতে শুধু খারাপ জিন নয়, ভালো জিনও থাকে, এমন কথা তিনি ছোটবেলা থেকেই শুনে এসেছেন। এই কথা মনে হতেই তিনি আর কোনো পেরেক পোতেন না, বরং লাগানো দুটিও তুলে ফেলেন। সেই রাতে আব্বু স্বপ্নে দেখেন তার বাবা দাদা ও পূর্বপুরুষেরা তাকে ঘিরে বসে আছেন। তাদের একজন বললেন, তুই কি করতে যাচ্ছিলি? এখানে শুধু খারাপ জিন না, ভালো জিনও থাকে, তুই অনেক বড় ভুল করতে যাচ্ছিলি। এই কথা শুনে আব্বু ভয়ে কাঁপতে থাকেন। ঘুম ভাঙার পর দেখা যায় তার প্রচণ্ড জ্বর। পরদিন থেকেই ভাবি নুসরাত যেন পুরোপুরি বদলে গেলেন। তিনি সবসময় ভয় পেতে থাকতেন। এক সময় জেদ ধরে বললেন, আমি এই বাড়িতে আর থাকব না, বাবার বাড়ি চলে যাব। শেষ পর্যন্ত ভাইয়া জাহিদ রাজি হয়ে গেলেন। আব্বু অনেক বোঝানোর চেষ্টা করলেন, তুই আমার বড় ছেলে, এই বাড়ি ছেড়ে যাস না বাবা, কিন্তু ভাইয়া কোনো কথাই শুনলেন না। একদিন সকালে ভাবিকে নিয়ে তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। অদ্ভুত ব্যাপার হল, তারা চলে যাওয়ার পর থেকে আমাদের বাড়িতে আর কখনো কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং কুয়াটিও বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু ভাইয়ার জীবন আর স্বাভাবিক হয়নি। তিনি প্রায়ই অসুস্থ থাকতেন, শরীর শুকিয়ে যাচ্ছিল। এর মধ্যেই তিনি জানতে পারেন তাঁর প্রথম ছেলে হওয়ার খুশিতে আব্বু তাঁর নামে চার কাঠা জমি লিখে দিয়েছিলেন। তিনি সেটা জানতেন না, কিন্তু কে যেন তাঁকে এই কথা জানিয়ে দেয়, তারপর থেকেই ভাইয়া সেই জমি বিক্রির জন্য পাগলের মতো হয়ে যান। আব্বু অনেক বোঝান, এই জমি তো ভবিষ্যতের জন্য রাখা হয়েছে, বিক্রি করিস না। কিন্তু ভাইয়া কিছুই শুনলেন না। দুই কাঠা জমি একজনের কাছে মাত্র 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। পরে আরো দুই কাঠা আরেকজনের কাছে 5,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন। আব্বুর বুক ভেঙে গিয়েছিল। পরে যিনি বাড়ির পাশের 2 কাঠা জমি কিনেছিলেন তিনি ভালো মানুষ ছিলেন। আব্বুর কষ্ট দেখে তিনি সেই জমি ফিরিয়ে দেন, কিন্তু বাকি জমি আর ফেরত পাওয়া যায়নি। এরপর ভাইয়ার শরীর আরো খারাপ হতে থাকে, তিনি প্রায় অসুস্থ থাকতেন। অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কোনো লাভ হয়নি। আব্বু ভেতরে ভেতরে অনেক কষ্ট পেলেও অভিমানের কারণে কখনো ভাইয়াকে দেখতে যাননি। তারপর একদিন খবর এলো, ভাইয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন। সেদিন আব্বু প্রথমবারের মতো সবার সামনে কেঁদে ফেলেছিলেন। আমার আম্মু শুধু একটা কথাই বলেছিলেন, মানুষের কষ্টের চেয়েও ভয়ঙ্কর হল আপন মানুষের অভিমান। এটাই ছিল আমার জানা সত্য ঘটনা, যা আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি। আশা করি ঘটনাটি ভালো লাগবে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা পাব। যার ঘটনা তার ভাষায় যদি লেখেন তাহলে বুঝতে সুবিধা হয়। এটা যদি পরবর্তীতে আপনি ফলো করেন তাহলে আমার মনে হয় যে ভালোই হবে। এছাড়া পুরো ঘটনা যেহেতু আপনার, লিখবেন কিভাবে এটা আপনার উপর। আমি জাস্ট আমার ছোট্ট একটা পরামর্শ বলতে পারেন, বা আমি একদমই বলবো না যেটা কোনো মানে কি বলবো যে অবশ্যই পালনীয় কোনো একটা কিছু, বাট আমার মনে হয় যে যদি আপনি শোনেন তাহলে সবাই হয়তো শুনে একটু আরাম পাবেন, আমার সেটা মনে হয়েছে আর কি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। আমাদের সঙ্গে আছেন সিং চৌধুরী, তিনি আমাদের সাথে এই তো সেদিনই জয়েন করেছিলেন, আজকে তিনি শ্রোতা হিসেবে শুনছেন আমাদেরকে। আমার সঙ্গে আছেন ঢাকা থেকে আবু বকর, আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কলকাতা থেকে ইমরান আমাদের সঙ্গে আছেন। আমরা কিন্তু কলকাতার বেশ ভালো কিছু স্টোরি পেয়েছি ইমরান, আপনারা যদি পরিচিত কেউ থাকে তাহলে পাঠিয়ে দেবেন। আচ্ছা, ভয়ঙ্কর মিউজিক দিতে বলছেন, খালি গলায় ভালো লাগছে না। মিউজিক তো চলছে, আমরা ঠিক জানি না যে আপনি মিউজিক কি শুনতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে। মাঝখানে মনে হয় কিছু সময় যেন অফ ছিল, সেটাই হয়তো বলছেন। তখন হয় তখন সেই সময়টাই হয়তো আপনি টেক্সটটা করেছেন, হ্যাঁ তাই হবে। মালয়েশিয়া থেকে আমাদের সাথে আছেন মুস্তাকিম, আমাদের সঙ্গে ফরিদপুর থেকে আছেন আলামিন, কাকতারুয়ার এপিসোড শুনতে চেয়েছেন ভাই। কাকতারুয়া যিনি পাঠিয়েছেন, আমরা অনেক জায়গাতেই বলেছি, তিনি শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। কাকতারুয়ার পরবর্তী এপিসোড আমি আসলে এখনো পর্যন্ত হাতে পাইনি, পাওয়া মাত্রই আমি আপনাদেরকে শোনাবো। কিন্তু আসলে সত্য কথা বলতে, যদি যিনি লিখেছেন তিনি যদি না পাঠান তাহলে আমার পক্ষে আসলে কোনো কিছু করার থাকে না। রাজশাহী থেকে আমাদেরকে লিখছেন তিয়াশা, আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি কাজী মমিন, তিনি আছেন দুবাই থেকে আমাদের সঙ্গে। সিলেট থেকে আছেন শুভ, মালয়েশিয়া থেকে মুস্তাকিম আবারও টেক্সট করেছেন, পর্তুগাল থেকে আমাদের সঙ্গে আছেন সোহাগ শেখ, রাফি আছেন মিরপুর থেকে আমাদের সঙ্গে আছেন, জাপান থেকে সিয়াম আমাদের সঙ্গে আছেন, ইটালি থেকে মাহফুজ রেস্টুরেন্টে কাজ করছেন আর ভূত ডট কম শুনছেন, ওয়ান্ডারফুল আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, সাইফুল আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ইমন, তিনি বলেছেন নামটা বলবেন প্লিজ, আমি নামটা বললাম। আমাদের সঙ্গে আছেন ইন্ডিয়া থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাম লেখেন নাই আমার সঙ্গে, এমন হয় আলতাফ রাজা, ওকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি পিরোজপুর থেকে নাই হোসেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও নোয়াখালী থেকে জাহিদ আমাদের সঙ্গে আছেন। আচ্ছা, অনেকে জানতে চাচ্ছেন যে, আচ্ছা আর এক্স রোহান অনেকক্ষণ ধরে জানতে চাচ্ছেন যে নার্স ও কাকতারুয়া এপিসোড, যে কাকতারুয়া পার্ট টু, সেটা কত নাম্বার এপিসোডে আছে একটু বলেন ভাই, আমি ওটাই ওটা আমি একটু আগে উত্তর দিয়েছি। খুলনা থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুনিদ, নামটা লেখেন নাই সুতরাং আমি পড়তে পারলাম না, কারণ ইউটিউবে যে নামটা আছে সেটা পড়াটা খুব ডিফিকাল্ট আমার জন্য, সো এটা খুবই ডিফিকাল্ট, আপনি যদি নাম লিখে দেন তাহলে আমার জন্য পড়াটা ইজি হয়ে যায়। আচ্ছা, কাল কতজনের যে ঘুম হয়নি আল্লাহ জানে, কেন ঘুম হবে না সেটা হয়তো আপনি খেলা প্রসঙ্গে কিছু বলছেন, না আমি আসলে এরকম মনে করি না, আমার কাছে মনে হয় যে এবার বিশ্বকাপটা সবাই খুব উপভোগ করছেন এরকমই কিছু একটা। আমাদের সঙ্গে সাতক্ষীরা থেকে আছেন, আমাদের সঙ্গে রংপুর থেকে আছেন রিফাত, আমাদের সঙ্গে নাইম আছেন সিঙ্গাপুর থেকে আছেন, আমাদের সঙ্গে হিমেল, আমাদের সঙ্গে আছেন আমার নামটা পড়েন বলেছেন কিন্তু আপনার নামটা আসলে পড়তে পারলাম না কারণ আপনি কি নাম লিখেছেন সেটা আমি জানি না। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও, সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আর আগামী পরশুদিন তো আপনারা বৃহস্পতিবার শুনবেন আমাদের ঘটনা, যদিও পরশুদিন না কালকে বলাই ভালো কারণ এখন অলরেডি 12টা বেজে পার হয়ে গেছে, সো কালকে বলাই ভালো, আগামীকাল আপনারা শুনবেন আমাদের সাথে থাকবেন। আর বিশ্বকাপের মাঝে মাঝে যে আমাকে সময় দিচ্ছেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি এভাবেই আপনাদের পাশে সাথে থাকবেন আপনারা। সাবিক হাসান গাইবান্ধা থেকে লিখছেন, সিলেট থেকে লিখছেন তাজ, আপনারা ভালো থাকুন, ভালো থাকুক বাংলাদেশ। আমরা আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।